الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إشارة رسالة فايزان مفتي عظم هند أتر الدعاء هي الله پاك جه كيو اي پستيكاتي فايزان مفتي عظم هند پوري با شنه نبه تاكي اولياء كرام شتيكار بھلو باشا ديه تا دير پوت انشان كوري چلار توفيق دان کرو এবং তার উপর সব সময়ের জন্য সন্তুষ্ট হয়ে যাও। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার রাত ও জুমার দিন আমার উপর অধিকারে দরুদ শরীফ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদে পাকের ব্যাপারে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির চিন্তাধারা। আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এটা প্রমাণিত ও স্পষ্ট যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দরবারে দরুদ ও সালাম এবং উম্মতের আমল বারংবার পেশ করা হয় এবং হাদিসের সন্নিবেশ ও সুবিন্যাস হিসেবে ধারাবাহিকভাবে আমার সামনে এটি প্রকাশ পেয়েছে যে প্রত্যেক দরুদ শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ১০ বার পেশ করা হয় আর অন্যান্য আমল ৫ বার পেশ করা হয়। দরবারে নবুয়াতে দরুদ পেশ হওয়ার কয়েকটি মাধ্যম বা পদ্ধতি নিচে দেয়া হল। নাম্বার ১, আধারে তুরবত অর্থাৎ নুরানি কবরের নিকট একজন ফেরেস্তা পৌঁছিয়ে দেয়। নাম্বার ২, সেই ফেরেস্তা পেশ করে যে দরুদ পাঠকারীর সাথে নিয়োজিত এবং নিযুক্ত থাকে। নাম্বার ৩, ভ্রমণ ও পর্যটনকারী ফেরেস্তারা পৌঁছে দিয়ে থাকে। নাম্বার ৪, হেফাজতকারী ফেরেস্তারা দিনের সমস্ত আমলের সাথে দরুদে পাক সন্ধ্যায় পৌঁছে দেয়। নাম্বার ৫, এবং রাতের আমলের সাথে সকালবেলায় পেশ করে। নাম্বার ৬, পুরো সপ্তাহের আমলের সাথে দরুদ শরীফ জুমার দিনে পেশ করা হয়। সারা জীবনের সমস্ত দরুদ কিয়ামতের দিন পেশ করা হবে। নাম্বার ৭, কিছু সময় এমনও রয়েছে যখন সরাসরি পেশ করা হয়েছে, সেই স্থানগুলো হল মেরাজের রাতে আমল পেশ করা হয়েছিল। নাম্বার ৮, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কুসুফ অর্থাৎ সূর্যগ্রহণের নামাজে দেখেছিলেন। নাম্বার ৯, আল্লাহ পাক যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝে কুদরতি হাত রাখলেন, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রতিটি জিনিস স্পষ্ট অর্থাৎ প্রকাশ হয়ে গিয়েছিল। নাম্বার ১০, কুরআনুল করিম নাজিল হওয়ার সময় সমস্ত সৃষ্টির জ্ঞান ও রহস্য জানা হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারো মন যেন না ভাঙে। একবারের কথা, ভারতের একজন অনেক বড় আলিম এবং মুফতি ইসলাম, যিনি তার সময়ের অনেক বড় ইমাম হিসেবে গণ্য হতেন, রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য রিক্সায় উঠলেন। এমন সময় একজন চিন্তিত লোক দৌড়ে তার কাছে এসে হাজির হয়ে আরজ করতে লাগল, হুজুর, আমি অমুক বিপদে পড়েছি, দয়া করে একটি তাবিজ দিন। তার সাথে থাকা এক ভদ্রলোক অসন্তুষ্ট হয়ে ওই লোকটিকে বলল, ট্রেনের সময় হয়ে গেছে আর তুমি এখন তাবিজ নিতে এসেছ, ট্রেন ছেড়ে দিবে। অন্তরে আল্লাহ পাকের ভয় এবং দয়ার সমুদ্র অন্তর নিয়ে সেই আলিম সাহেব ব্যাকুল হয়ে বলতে লাগলেন, ট্রেন ছেড়ে দিতে দাও, অন্য ট্রেনে যাব। কাল কিয়ামতের দিন যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করেন যে তুমি আমার অমুক বান্দার বিপদে কেন সাহায্য করনি, তখন আমি কি জবাব দেব? এ কথা বলেই তিনি রিক্সা থেকে নিজের সব মালামাল নামিয়ে নিলেন এবং ওই ব্যক্তিকে সাহায্য করতে অর্থাৎ তাবিজ লিখতে মগ্ন হয়ে গেলেন। হে আশিকানে আউলিয়া, আপনারা কি জানেন সে আলিমে দিন ও ইসলামের মুফতি কে ছিলেন? তিনি হলেন ইমামে আহলে সুন্নত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলার সাহেবজাদা হুজুর মুফতি আজম হিন্দ হযরত আল্লামা মাওলানা মুস্তাফা রেজা খান নুরী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি। তিনি তার সম্মানিত পিতার মতোই ইলম, তাকওয়া এবং মানব সেবায় অনন্য ছিলেন। আল্লাহ পাকের সৃষ্টি সেবা করার ক্ষেত্রে তার আরো একটি ঘটনা শ্রবণ করুন। হুজুর মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ৩ এপ্রিল ১৯৭৪ সাল বুধবার জাকিরনগর জামশেদপুরে কারো ঘরে অবস্থান করছিলেন। রাতে জলসার কারণে বেশ দেরি হয়ে গিয়েছিল, ফজরের আগে খুব কম সময় বিশ্রাম করার সুযোগ পেলেন, তাই ফজরের নামাজ ও ওজিফা শেষ করে চোখে সুরমা লাগিয়ে ঘুমানোর ইচ্ছা করলেন। এমন সময় সেখানে লোকদের মধ্যে যারা উপস্থিত ছিল তাদেরকে একজন ভদ্রলোক সরিয়ে দিতে লাগল। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে বললেন, এই লোকদের কাছ থেকে জিজ্ঞেস করুন, হয়তো তাদের কোনো প্রয়োজন থাকতে পারে। অর্থাৎ তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাদেরকে সরিয়ে দেয়াটা যেন অপছন্দ করেছেন এবং তার রহমাতুল্লাহ তাআলা আলাইহি সবসময় এই নিয়ম ছিল যে সমস্ত মানুষের প্রয়োজন পূরণ করার পর বিশ্রাম নিতেন। হ্যাঁ, মানুষ যদি নিজে থেকে বিবেচনা করে উঠে চলে যায় তবে সেটা আলাদা কথা। তিনি, সরুন, হজরতকে বিশ্রাম নিতে দিন, আপনারা যান হজরত ঘুমাবেন, আপনারা তাকে বিশ্রাম নিতে দিন, এই ধরনের কথায় অসন্তুষ্ট হতেন, কারণ হয়তো কারো মনে কষ্ট লাগবে বা কারো কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ হওয়া বাকি থেকে যাবে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোন মুসলমানের দুনিয়াবী কষ্ট দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ পাক তার আখিরাতের কষ্ট দূর করে দিবেন। আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত বান্দাকে সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা নিজের ভাইকে সাহায্য করতে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যখন ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলার ঘরে তার ছোট সাহেবজাদা মুফতি আজম হিন্দ মোস্তফা রেজা খান রহমতুল্লাহ তাআলার জন্ম 22 জিলহজ শরীফ 1310 হিজরি মোতাবেক 7 জুলাই 1893 খ্রিস্টাব্দ শুক্রবার দিন সুবে সাদিকের সময় বেরলি শরীফে হয়েছিল, তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মুর্শিদের দরবার মাহেরা শরীফে অবস্থান করছিলেন। হযরত সৈয়দ শাহ আবুল হুসাইন আহমদ নুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফজরের নামাজের পর যায় নামাজে বসা অবস্থায় আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহিকে তার নবাগত সন্তান এবং ভবিষ্যতের মুফতি আজমের জন্য নিজের জুব্বা ও পাগড়ি মোবারক অর্পণ করে ইরশাদ করেছিলেন, আমার এই আমানত আপনার কাছে রইল, যখন এই শিশু এর যোগ্য হবে তখন তাকে দিয়ে দিবেন। তারপর হযরত আবুল হুসাইন নুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে তার পুত্র সন্তান জন্মের মোবারকবাদ জানিয়ে বলেছিলেন, আপনি বেরিলি শরীফ চলে যান। মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলার জন্মের পূর্বে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দোয়া করেছিলেন, হে মালিকে বেনিয়াজ, হে রব্বে করিম, আমাকে এমন সন্তান দান করুন যে দীর্ঘ সময় পর্যন্ত আপনার দিন এবং আপনার বান্দাদের সেবা করবে। আল্লাহ পাক মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলার হকে এই দোয়া কবুল করেছেন। ৬ মাস পর হযরত আবুল হুসাইন নুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বেরলি শরীফে তাশরিফ আনলেন, তখন শাহজাদা আলা হযরতকে তার কোলে দেয়া হল, তিনি নিজের মুখে লালা মুবারক শাহজাদ আঙ্গুল দিয়ে নবজাতকের মুখে দিলেন এবং দীর্ঘক্ষণ ধরে দোয়া করতে থাকলেন। ২৫শে জুমাদিউল আখির 1310 হিজরিতে মাত্র ৬ মাস ৩ দিন বয়সে হযরত শাহ আবুল হুসাইন নুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে অর্থাৎ মুফতি আজম হিন্দকে নিজের সিলসিলায় দাখিল করেন এবং এই অল্প বয়সেই নিজের পক্ষ থেকে সমস্ত সিলসিলার ইজাজত ও খিলাফত দান করে ইরশাদ করেন, এই শিশু বড় হয়ে দীন ও মিল্লাতের বড় খেদমত করবে, আল্লাহ পাকের সৃষ্টি তার থেকে অনেক বড় ফয়েজ অর্থাৎ উপকার লাভ করবে, এই শিশু বলি সে ফয়েজের সমুদ্র, তার নজর বা দৃষ্টি দ্বারা লক্ষ লক্ষ বিভ্রান্ত মানুষ সত্য দীনের উপর প্রতিষ্ঠিত হবে। হুজুর মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলার আসল এবং জন্মগত নাম হল মুহাম্মদ, তার সম্মানিত পিতা আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ডাকনাম হিসেবে তার নাম রেখেছিলেন মুস্তফা রেজা, এই নামটি এতটাই প্রসিদ্ধ হয়ে যায় যে এখন সবাই তাকে এই নামেই চেনে। তার ছদ্মনাম ছিল নুরি, কবিরা তাদের কবিতায় আসল নামের বদলে যে ছোট নাম ব্যবহার করে তাকে ছদ্মনাম বলে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইমামে আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার ছোট ছেলে হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে অত্যন্ত আদর যত্নে লালন পালন করেছিলেন। তার জন্মের সময় আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির বয়স মোবারক ছিল ৩৮। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার শ্রদ্ধেয় পিতার কাছ থেকে কম বেশি ৩০ বছর ফয়েজ লাভ করেছেন। আমার প্রিয় প্রিয় দাদা মুর্শিদ সৈয়দে কুতুবে মদিনা জিয়াউদ্দিন মাদানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যখন আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি দারুল ইফতাতে থাকতেন তখন মাঝে মাঝে তার ছোট শাহজাদা অর্থাৎ মুফতি আজম হিন্দ তার খেদমতে উপস্থিত হতেন। রাজার দরবারে শাহজাদায় রাজার উপস্থিতি হওয়ার ধরনটি এত চমৎকার ছিল যেই দেখত উৎসর্গ হতে তার মন চাইত, যেই দেখত বলে উঠত নিঃসন্দেহে তিনি জন্মগত ওয়ালিয়ে কামিল, অন্য কারো কাছ থেকে এই বয়সে এমন ধরন আশা করা যায় না। সে সময় তার বয়স ৪ বছরের কাছাকাছি ছিল, তিনি খুব ধীরে ধীরে আসতেন এবং রেজার দরবারে হাঁটু গেড়ে অত্যন্ত আদবের সাথে বসে যেতেন, দুষ্ট বাচ্চাদের মতো কোনো হট্টগোল করতেন না এবং জিনিসপত্র ছুঁড়ে ফেলতেন না। ইমাম আহলে সুন্নাত রহমতুল্লাহ তাআলা আলাইহিকে যখন ছোট শাহজাদার জন্মের পর তার ছাত্ররা এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছিলেন তখন তিনি বলেছিলেন, আল্লাহ পাক আপনার মুখে বরকত দান করুক, আমি তো দীনের একজন সামান্য খাদেম এবং আমার আন্তরিক ইচ্ছা হল আমার ছেলেও যেন দীনের সেবা করাকে নিজের জীবনের লক্ষ্য বানিয়ে নেয়। মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলার শৈশবকাল, মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলার বয়স যখন ৪ বছর ৪ মাস ৪ দিন হল তখন ইমামে আহলে সুন্নত আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজে বিসমিল্লাহর প্রথার মাধ্যমে শুরু করেন। এরপর তিনি তার বড় সাহেবজাদা হুজ্জাতুল ইসলাম মাওলানা হামিদ রাজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বিশেষভাবে তার শিক্ষা ও দেখাশোনার জন্য নিযুক্ত করলেন। যখন তার বিসমিল্লাহ অনুষ্ঠান সম্পন্ন হল, তখন তিনি সেই সময় নামাজ এবং ওযুর নিয়মকানুন শিখে ফেলেছিলেন। মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিন বছরের মধ্যে পবিত্র কুরআনের নাজেরা অর্থাৎ দেখে দেখে পড়া শেষ করেন। তার সম্পূর্ণ শিক্ষা দারুল উলুম মানজারে ইসলামে সৈয়দি আলা হযরত রহমাতুল্লাহ তাআলার বেরিশ শরীফে অবস্থিত মাদ্রাসায় সম্পন্ন হয়। তিনি শৈশব থেকে আমল, ওয়াজিফা এবং পবিত্র কুরআন তেলাওয়াতের পাবন্দ অর্থাৎ নিয়মিত ছিলেন। তাকে কখনো নামাজের জন্য বলার প্রয়োজন পড়েনি। প্রথম ফতোয়া। মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ১৮ বছর বয়সে নিয়মতান্ত্রিকভাবে দ্বীনী শিক্ষা থেকে উত্তীর্ণ হন। তিনিও তার সম্মানিত পিতার মতো প্রথম ফতোয়া রাজাআদ অর্থাৎ শিশুদের দুধ পানের মাসালার উপর লিখেছিলেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তর সঠিক হওয়ায় অনেক আনন্দ প্রকাশ করেছেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলার প্রথম ফতোয়া দেখে তার সম্মানিত পিতা হযরত আল্লামা মাওলানা নকী আলী খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি যেমন আনন্দিত হয়েছিলেন, ঠিক তেমনই আনন্দ তার শাহজাদা হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার ফতোয়া দেখে তারও হয়েছিল এবং তিনি নিজে তার জন্য একটি মোহর অর্থাৎ স্টাম্প তৈরি করে দিয়েছিলেন। বুখারী শরীফের ব্যাখ্যাকারী মুফতি শরীফুল হক আমজাদি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এই ফতোয়া সংক্রান্ত একটি চমৎকার ঘটনা এভাবে বর্ণনা করেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলের নিজের হাতে লেখা ফতোয়ায় রজবিয়ার একটি খণ্ড বৈঠকখানায় রাখা থাকত। আলা হযরত সেখানে উপস্থিত আলেমদের লেখার জন্য কিছু ধর্মীয় মাসালা দিয়ে দিতেন এবং ওই আলেমগণ সংশ্লিষ্ট বিধান দেখে উত্তর লিখে দিতেন। একদিন হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বৈঠকখানায় আসলেন। সেখানে দেখলেন যে এক ব্যক্তি ফতোয়া রজবিয়া দেখছেন এবং নিচে একটি কাগজ রাখা আছে। তিনি অর্থাৎ মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে জিজ্ঞেস করলেন। তখন তিনি আরজ করলেন একটি মাসালা লিখতে হবে। মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার সাথে যে সহজ ও আন্তরিক সম্পর্ক ছিল সে কারণে তাকে বললেন, এতে আর বিশেষত্ব বা কৃতিত্ব কি যে ফতোয়া রজবিয়া থেকে দেখে দেখে বিধান লিখে দেয়া, স্বয়ং ফিকহের কিতাব থেকে এর বিধান দেখে লিখুন। তিনিও ঠিক একই ভঙ্গিতে উত্তর দিলেন, তাহলে নিন আপনি নিজেই লিখুন। মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রশ্নটি নিয়ে নিলেন। এটি কোন রদাতে জটিল কঠিন মাসালা ছিল, হযরত নিজেই আমাকে এই মাসালাটি জানিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে তা মনে পড়ছে না। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেখানে থাকা কিতাবগুলো দেখে এর বিধান লিখলেন, সমর্থনে কিছু উদ্ধৃতি লিখলেন এবং তা লিখে আলা হযরত রহমাতুল্লাহ তাআলার দরবারে পাঠিয়ে দিলেন। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি হাতের লেখা চিনে ফেললেন, জিজ্ঞাসা করলেন, এটি কে দিয়েছে? বহনকারী ব্যক্তি উত্তর দিলেন, ছোট মিয়া দিয়েছেন। ঘরে মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহিকে ছোট মিয়া বলা হতো। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি তাকে ডেকে পাঠালেন। মুফতি আজম উপস্থিত হয়ে দেখলেন যে আলা হযরত অত্যন্ত আনন্দিত এবং তার পবিত্র কপাল থেকে আনন্দের আভা ছড়িয়ে পড়ছে। তিনি বললেন, এটির উপর স্বাক্ষর করো। স্বাক্ষর করানোর পর আলা হযরত আল জাওয়াবু সহি অর্থাৎ উত্তরটি সঠিক বা এর মতো কোনো বাক্য লিখে নিজে স্বাক্ষর করলেন। এরপর ৫ টাকা পুরস্কার দিয়ে বললেন, তোমার সিলমোহর বানিয়ে দিচ্ছি, এখন থেকে ফতোয়া লেখা শুরু করো। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের বরকতময় হাত দিয়ে মোহরের একটি নকশা তৈরি করলেন এবং তাতে উপাধি ও উপনাম লিখে মোহর তৈরিকারীর নিকট পেশ করা হল। তখন মোহর হয়ে আসলো এবং ডেকে তা প্রদান করলেন। বিশেষ কথাটি হল, আল্লাহ হযরত এই প্রথম ফতোয়ায় একটি শব্দ কমাননি বা বাড়াননি, তিনি কোনো সংশোধনও করেননি। মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার প্রথম ফতোয়াটি এতটাই সঠিক ও নিখুঁত ছিল যে তাতে কোনো খুঁত ধরার জায়গা ছিল না। শুরুটা যেখানে এত চমৎকার, শেষটা না জানি কেমন হবে। মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি ১৩২৮ থেকে ১৩৪০ হিজরি ১২ বছর পর্যন্ত তার শ্রদ্ধেয় পিতা ইমামে আহলে সুন্নত রহমাতুল্লাহ তাআলার তত্ত্বাবধানে ফতোয়া লিখতে থাকেন। এরপর যখন আলা হযরত রহমাতুল্লাহ তাআলার ইন্তেকাল হল, তখন তিনি আনুষ্ঠানিকভাবে ফতোয়া জারি করতে শুরু করেন। তার ফতোয়াগুলোর সংকলন ৭টি খণ্ডে রয়েছে। এটি ফতোয়ায়ে মুফতি আজম নামে পরিচিত। তার কাছে আরব শরীফ, আফ্রিকা, মরিশাস, ইংল্যান্ড, আমেরিকা, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান, অন্যান্য দেশ থেকে দিনী মাসালার চিঠি আসত এবং তিনি নিজেই এসব চিঠির উত্তর দিতেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কাগজের আদব। তাজেদারে আহলে সুন্নত শাহজাদা আলা হযরত সাইয়্যিদুনা ওয়া মাওলানা আলহাজ মুহাম্মদ মুস্তাফা রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি হুজুর মুফতি আজম হিন্দ নামে পরিচিত, সাদা কাগজ ও হরুফে মুফরিদাত অর্থাৎ আলাদা আলাদা করে লেখা অক্ষর যেমন আলিফ বা তা ইত্যাদিকেও সম্মান করতেন, কেননা সেগুলো কুরআন ও হাদিস এবং শরীয়তের কথাবার্তা লেখার কাজে আসে। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি 1391 হিজরিতে দারুল উলুম রব্বানিয়া বান্দার বার্ষিক জলসায় দস্তারবন্দিতে তশরিফ নিয়ে যান। বাহন থেকে নেমে তিনি মাত্র কয়েক কদম হেঁটেছিলেন, এমন সময় ওনার দৃষ্টি উর্দু লেখা কাগজের কিছু পুরনো টুকরোর উপর পড়ে। তিনি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তৎক্ষণাৎ সেগুলো জমিন থেকে তুলে নেন এবং বললেন, কাগজপত্র এবং আরবি হরফসমূহ, কারণ উর্দুর কিছু অক্ষর ছাড়া বাকি সব অক্ষরই আরবি, এগুলো সম্মান করা উচিত, কেননা এগুলো দিয়েই মহান কুরআন, পবিত্র হাদিসসমূহ এবং তাফসির ইত্যাদি লেখা হয়ে থাকে। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। হায়, মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলার সাদকায় আমাদের যেন পবিত্র কাগজপত্র সম্মান করার সৌভাগ্য নসিব হয়। লেখা যে কোনো ভাষাতে হোক না কেন, তার নিচে পা রাখবেন না, দরজার বাইরে এমন পাপোস রাখবেন না যার উপর ওয়েলকাম লেখা থাকে। যারা সৌভাগ্যবান মুসলমান তারা লেখার সম্মান করে, কাগজপত্র, পবিত্র কাগজ এবং বইয়ের মোটা খণ্ড ইত্যাদি মাটিতে দেখলে তুলে নেন এবং সেগুলোকে সমুদ্র, নদী বা খালে ভাসিয়ে দেন, তারা প্রশংসার যোগ্য। আর মাটি থেকে পবিত্র কাগজ উত্তোলনকারীদের জন্য সুসংবাদ রয়েছে। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলায়ে কায়নাত আলী মুর্তাদা শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে, প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হল, যে ব্যক্তি মাটি থেকে এমন কোন কাগজ তুলে নেয় যাতে আল্লাহ পাকের নামসমূহের মধ্যে থেকে কোন নাম থাকে, তবে আল্লাহ পাক ওই উত্তোলনকারীর নাম রুহদের সবচেয়ে উঁচু স্থান ইল্লিনে মর্যাদা বৃদ্ধি করে দিবেন এবং তার পিতামাতার আজাব হালকা করে দিবেন, যদিও তার পিতামাতা অমুসলিমই হোক না কেন। আলহামদুলিল্লাহ, আশিকানে রসুলের দিনী সংগঠন দাওয়াত ইসলামী, মহান আল্লাহ এবং তার প্রিয় শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত সাহাবি এবং আহলে বাইতে আতহার আলাইহিমুর রিদওয়ান এবং আউলিয়ায়ে কিরাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহিমের ভালোবাসা এবং তাদের আদব ও শিক্ষা প্রচার করার একটি সংগঠন দাওয়াত ইসলামের একটি শাখার নাম পবিত্র কাগজপত্র সংরক্ষণ বিভাগ, যার কাজ হল গলি, মহল্লা এবং মসজিদ ইত্যাদিতে বিভিন্ন ধরনের বাক্স ও ড্রাম রেখে পবিত্র কাগজসমূহ সংগ্রহ করা। এরপর মুফতি সাহেবদের দেওয়া নির্দেশনা অনুযায়ী সেগুলোকে ঠান্ডা করা, সম্মানের সাথে পানিতে বিসর্জন দেওয়া বা মাটির নিচে দাফন করা। হযরত মাওলানা মুফতি গোলাম মোহাম্মদ খান সাহেব, যিনি জামিয়া আমজাদিয়া নাগপুরের শেখুল হাদিস ছিলেন, 1953 সালের আগে কারো মুরিদ ছিলেন না। তিনি যে কোনো একটি সিলসিলার সাথে যুক্ত হওয়ার জন্য খুব ব্যাকুল ছিলেন। একদিন তিনি হযরত আল্লামা মুফতি আব্দুর রশিদ সাহেব, যিনি জামিয়া আমজাদিয়া নাগপুরের প্রতিষ্ঠাতা, তাকে জিজ্ঞাসা করলেন, হুজুর কার মুরিদ হওয়া উচিত? তখন তিনি বললেন, মৌলানা, এখন আর এমন লোক কোথায় আছে যারা শরীয়ত ও তরিকত উভয় বিষয়ই পরিপূর্ণ হবেন? মুফতি আজম হিন্দ ছাড়া হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার চাচা যান মাওলানা হাসান রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন 1329 হিজরিতে ইন্তিকাল করেন, তখন তার বড় ভাই মাওলানা হামিদ রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি মাদ্রাসায়ে মনজুরে ইসলামের মুহতামিম হন। তখন তিনি অর্থাৎ মুফতি আজম হিন্দ ফতোয়া লিখতেন এবং শিক্ষকতা করতেন। তাকে কখনো কেউ উচ্চস্বরে হাসতে দেখেনি। প্রতিটি কাজ বা কোনো কিছু দেয়া নেয়ার সময় ডান হাত ব্যবহার করতেন। হাদিসের বইয়ের উপর অন্য কোনো বই রাখতেন না। মিলাদ মাহফিল, নাত বা মানকাবাত মাহফিলে শেষ পর্যন্ত অত্যন্ত আদবের সাথে বসে থাকতেন। অসুস্থ ব্যক্তিদের দেখতে যেতেন। উলামায়ে কিরামকে সর্বোচ্চ সম্মান করতেন। সাদাতে কিরাম অর্থাৎ নবী বংশের মানুষদের এমনভাবে সম্মান করতেন যেমন কোন সাধারণ প্রজারা তাদের রাজাকে সম্মান করে। দাড়ি রাখা এবং ইসলামী পোশাক পরিধানের জন্য মানুষকে তাগিদ দিতেন। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এক বছর দারুল উলুম ফয়জুর রসুল বরাও শরীফের বার্ষিক জলসা এবং পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত হলেন। তখন ফয়জুর রসুলের শিক্ষকগণ হুজুর মুফতি আজম রহমাতুল্লাহ তাআলা এর নিকট থেকে হাদিসের দর্স গ্রহণ করে হাদিস বর্ণনার অনুমতি নেয়ার সিদ্ধান্ত নিলেন। হুজুর মুফতি আজম রহমাতুল্লাহ তাআলা এর অনুমতিতে হাদিসের দর্সের একটি নুরানি মাহফিল অনুষ্ঠিত হল। দর্সে হাদিসের এই মাহফিলে অংশগ্রহণকারীদের জন্য শর্ত হিসেবে পাগড়ি শরীফ বাঁধা আবশ্যক করা হয়েছিল, তাই দারুল উলুমের সকল শিক্ষক হাদিসের দর্সের এই মজলিসে পাগড়ি বেঁধে অংশগ্রহণ করেছিলেন। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার সুন্নতে রসুল এবং পাগড়ি শরীফের প্রতি ভালোবাসা দেখলেন। তার পাগড়ি শরীফের প্রতি ভালোবাসার গভীরতা এই বিষয় থেকে অনুমান করা যায় যে, তিনি যেসব ওলামা ও সম্মানিত মুফতিগণকে খেলাফত দান করেছিলেন তাদের মধ্যে অধিকাংশই তিনি নিজ হাতে পাগড়ি শরীফ বেঁধে দিয়েছিলেন। অনেকে জুব্বা, পাগড়ি এবং টুপিও দান করেছিলেন। তার নিজস্ব বরকতময় নিয়ম এটা ছিল যে, দীর্ঘ, প্রশস্ত, অধিকতর সাদা এবং বাদামী রঙের পাগড়ি শরীফ বাঁধতেন। হযরত আল্লামা মুফতি আব্দুল মান্নান আজমি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি সাধারণ পাগড়ি বাঁধতেন, কিন্তু তার পবিত্র মাথায় পাগড়িটি দেখতে এতটাই সুন্দর লাগত যে যারা দেখত তারা বলতো পাগড়ির গঠন যেন কেবল তার পবিত্র মাথার জন্যই তৈরি করা হয়েছে। আমির আহলে সুন্নতের মাথায় মুফতি আজম হিন্দের পাগড়ি। শেখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন, দাওয়াত ইসলামী গঠিত হওয়ার আগে করাচির খালাদার এলাকায় অবস্থিত হযরত সৈয়দুনা শাহ দুলহা বুখারি সবজওয়ারি রহমতুল্লাহ তালালের মাজার শরীফ সংলগ্ন হায়দারি মসজিদে আলা হযরত রহমতুল্লাহ তালালের খলিফা মদাহুল হাবিব হযরত মাওলানা জামিনুর রহমান কাদেরী রাজবি রহমতুল্লাহ তালালের সাহেবজাদা হযরত আল্লামা মাওলানা হামিদুর রহমান কাদেরী রাজবি রহমতুল্লাহ তালা আলহি ইমামতি করতেন। তার ঘর মসজিদ থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে ছিল। তার নিকট হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তালালের বরকতময় পাগড়ি শরীফ ছিল। ফজরের নামাজে তার অনুপস্থিতির কারণে আমি ফজরের ইমামতি করার সুযোগ পেতাম। এর ফলে আমি হুজুর মুফতি আজম হিন্দের বরকতময় পাগড়ি পেতাম। সেই পাগড়ি থেকে আমি অনেক বরকত লাভ করতাম। আলহামদুলিল্লাহ, এক মহান ওলির পবিত্র পাগড়ি বহুবার আমার হাত ও মাথায় লেগেছে। ইনশাআল্লাহ জাহান্নামের আগুন আমার হাত ও মাথা স্পর্শ করবে না। হাত ও মাথা বেঁচে গেলে ইনশাআল্লাহ পুরো শরীরই নিরাপদ থাকবে। আমির আহলে সুন্নত মুফতি আজম হিন্দের দরবারে বিনয়ের সাথে আরজ করেন, মুফতি আজম বাড়ি সরকার হ্যায় জবকে আদনা সা গদা আত্তার হ্যায়, ইনশাআল্লাহ মাগফিরত হো জায়েগি, এ ওলি তেরি দোয়া দরকার হ্যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার বিবাহ অনুষ্ঠান। তার বিবাহ হয়েছিল তার চাচা মোহাম্মদ রেজা খান সাহেবের পরিবারে। আল্লাহ পাক তাকে 7টি সন্তানের নিয়ামত দ্বারা ধন্য করেছেন, যাদের মধ্যে একজন ছেলে এবং বাকি সবাই মেয়ে ছিল। তার ছেলে আনোয়ার রেজা অল্প বয়সে ইন্তেকাল করেন। মুফতি আজম হিন্দ শাসকদের থেকে দূরে থাকতেন। মুফতি আজম হিন্দ হযরত আল্লামা মাওলানা মুস্তাফা রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের থেকে সবসময় দূরে থাকতেন, যেমনটি রইসুল কলম হযরত আল্লামা আরশাদুল কাদেরী রহমতুল্লাহ তাআলা লিখেছেন। আর এটিও দিনী আত্মমর্যাদার একটি অনন্য উদাহরণ যে সরকারি মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি 92 বছরের দীর্ঘ জীবনে কখনো কোন রাষ্ট্রপ্রধানের বাড়িতে যাননি, আর না কোনো বড় থেকে বড় শাসকদের বাংলোতে তাকে দেখা গেছে। বরং আশ্চর্যের বিষয় হল এই যে বিভিন্ন দেশের কত রাষ্ট্রপ্রধান এবং সমসাময়িক কত সুলতান তার মসজিদে উপস্থিত হওয়ার অনুমতি চেয়েছেন, কিন্তু মুফতি আজম রহমতুল্লাহ তাআলা আলাইহি এই বলে তা প্রত্যাখ্যান করে দেন যে একজন দরবেশের সাথে বাদশাহ ও শাসকদের কি কাজ। যেন মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার সম্মানিত পিতার এই কাব্যের প্রতিচ্ছবি ছিলেন, করু মদহে আহলে দুয়াল রাজা পরে ইস বালা মে মেরি বালা মে গদা হু আপনে করিম কা মেরা দিন পারায় না নেহি। কালামের রাজার ব্যাখ্যা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই কালামের এই চরণের অর্থ হল, হে রেজা, আমি কি দুনিয়ার ধনী নবাব ও শাসকদের প্রশংসা ও তোষামত করব? কখনোই নয়। এই বালা অর্থাৎ বিপদ, ধনীদের তোষামত করা আমার জন্য বড় একটি বিপদ, আর আমি কেন এই বিপদের মধ্যে পড়তে যাব? অর্থাৎ আমার দ্বারা এমনটি হওয়া অসম্ভব। আমি তো কেবল আমার রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের একজন ভিখারি। আমার দিন কেবল রুটির টুকরো নয় যে ধন সম্পদ যেদিকে আছে সেদিকে ছুটে যাব। হযরত আল্লামা আরশাদুল কাদেরী রহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, শাহজাদা আলা হযরত হুজুর মুফতি আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহির জন্য সবচেয়ে বেশি কষ্টদায়ক দৃশ্য সেটি হতো যখন তিনি কোনো মুসলমানকে ইসলামী শরীয়তের বিরুদ্ধে কাজ করতে দেখতেন। তখন আমরুন বিল মারুফ ওয়া নাহিউন আনিল মুনকার অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা এর দায়িত্ব পালন করার সময় তিনি ছোট বড় ধনী দরিদ্র এবং শাসক ও শাসিতের মধ্যে কোনো পার্থক্য করতেন না। তার পরিবারের সাধারণ নিয়ম ছিল যে কোনো বড় থেকে বড় নেতা অর্থাৎ ধনী ব্যক্তি হোক বা বড় কোনো উচ্চ পদস্থ কর্মকর্তা হোক, তিনি যখন তার দরবারে উপস্থিত হতেন এবং সেই সময় যদি তার আঙ্গুলে স্বর্ণের আংটি থাকত তবে তিনি তৎক্ষণাৎ তা খোলার নির্দেশ দিতেন, আর অত্যন্ত স্নেহ ও ভালোবাসার সাথে তাকে বোঝাতেন যে শরীয়তে মুহাম্মাদিতে পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। তারপর মনের জয়ী রাজত্বের অধিকারী অর্থাৎ মনের রাজ্যের শাসক হৃদয় কেড়ে নেওয়া সুরে বলতেন, কোনো গুনাহ এক বা দুই মুহূর্তের কিংবা এক বা দুই ঘন্টার জন্য হয়ে থাকে, কিন্তু সোনার আংটি পরার গুনাহ এমন এক যা যতক্ষণ পড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত অনবরত গুনাহ হতেই থাকবে। আংটি সম্পর্কিত বিস্তারিত দিনী মাসআলা জানার জন্য আমির আহলে সুন্নতের 550টি সুন্নত আদব বইটি অধ্যয়ন করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহ, মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার ওসিলায় আমরা যেন সৎ কাজের দাওয়াত দেয়া এবং অসৎ কাজ থেকে বাধা প্রদানকারী হয়ে যাই। আপনি যদি কাউকে সৎ কাজের দাওয়াত দেন তবে প্রতিটি কথার বিনিময়ে এক এক বছর বছরের ইবাদতের সওয়াব পাবেন, যেমনটা ইমাম আবু হামিদ মুহাম্মদ বিন মুহাম্মদ বিন মুহাম্মদ গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলাইহি সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ পাক, যে ব্যক্তি নিজের ভাইকে সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে বাধা দেয় তার প্রতিদান কি? আল্লাহ পাক বললেন, আমি তার প্রতিটি কথার বিনিময়ে এক এক বছরের ইবাদতের সওয়াব লিখি এবং তাকে জাহান্নামের শাস্তি দিতে আমার লজ্জা লাগে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, নেক কাজের লোভী হয়ে যান, অন্যদের নামাজে বানানোর দায়িত্বকে আরো গতিশীল করুন। যখনই জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে যাবেন, অন্যদের উৎসাহিত করে সাথে নিয়ে যান। যারা নামাজ পড়তে জানে না তাদের নামাজ শিখিয়ে দিন। আপনার কারণে যদি একজন ব্যক্তিও নামাজি হয়ে যায়, তবে সে যতদিন নামাজ পড়তে থাকবে তার প্রতিটি নামাজের সওয়াব আপনিও পেতে থাকবেন। দাওয়াতে ইসলামের প্রাপ্ত বয়স্কদের মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হন, এতে নিজে কুরআন কারীম শিখুন এবং অন্যদের শেখান। আপনার কাছ থেকে শেখা ব্যক্তি যখনই তেলাওয়াত করবে আপনিও তার তেলাওয়াতের সওয়াব পেতে থাকবেন। আপনি নিজেও সুন্নতের উপর আমল করুন এবং অন্যদেরও আমল করতে উৎসাহিত করুন। আপনি যদি কাউকে একটি সুন্নত শিখিয়ে দেন, তবে সে যখনই ওই সুন্নতের উপর আমল করবে আপনিও সেই আমলকারীর মতো সওয়াব পেতে থাকবেন। এলাকা ভিত্তিক নেকি দাওয়াত এবং সুন্নতে ভরা কাফেলায় সফরের মাধ্যমে নিজের এবং অন্যদের সংশোধনের জন্য পূর্ণ চেষ্টা চালিয়ে মুসলমানদেরকে নেক বানানোর মেশিন হয়ে যান। ইনশা আল্লাহ সওয়াবের স্তূপ লেগে যাবে এবং উভয় জাহানে তরি পার হয়ে যাবে। সৎ কাজের দাওয়াত দেওয়ার কারণে আখিরাতে যে সওয়াব মিলবে, কোন বান্দা যদি তার দুনিয়াতেই দেখে নেয়, তবে সে তার কোন মুহূর্ত বেকার যেতে দিবে না। প্রতিটি মুহূর্তে সৎ কাজের দাওয়াতের সারা জাগাতে থাকবে। মে নেকি কি দাওয়াত কি ধুম মচাও, তু কর এসা জজবা আতা ইয়া ইলাহি, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুফতি আজমের পাঁচটি ঘটনা। নম্বর এক, বয়ান বন্ধ করে তওবা করালেন। বলা হয়, একবার কোন এক জলসায় শাহজাদে আলা হযরত হুজুর মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্টেজে বসা ছিলেন। এক অগ্নিঝরা বক্তা গুপ্ত পুলিশকে উদ্দেশ্য করে বক্তব্যের উত্তেজনায় বলে দিল, যদি সরকারের কিরামান কাতিবিন উপস্থিত থাকো লিখে নাও। এটা শোনার সাথে সাথে মুফতি আজম হিন্দ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাড়াতাড়ি তাকে বাধা দিলেন এবং তওবা করার হুকুম দিলেন। এতে ওই বক্তা তাড়াতাড়ি বক্তব্য বন্ধ করে প্রকাশ্যে তওবা করলেন। আল্লাহ পাকের রহমত মুফতি আজম হিন্দের উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি খতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার বাধা দেওয়ার কারণ এটাই ছিল যে বক্তা সরাসরি গুপ্ত পুলিশকে মাআযাল্লাহ কিরামান কাতিবিন অর্থাৎ বান্দার আমল লেখক সম্মানিত এবং নিষ্পাপ ফেরেশতাদের মতো বলে দিয়েছিল। নাম্বার দুই, কথা যদি মেনে নিত। হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব মরহুমের বর্ণনা, একবার আমি আমার অত্যন্ত ঘনিষ্ঠ এক প্রিয়জনের সাথে মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তালালের সাথে সাক্ষাৎ করার জন্য উপস্থিত হলাম। সাক্ষাতের পর হযরত মেহমানদারির জন্য জোর করলে আমরা থেকে গেলাম। এরই মধ্যে শাহজাহানপুর থেকে কয়েকজন ভক্ত উপস্থিত হলেন। তারা হযরতের হাত চুম্বন করে বসে পড়লেন এবং এর পরপরই চলে যেতে লাগলেন। হযরত তাদের থামানোর জন্য বিশেষ মনোযোগ দিলেন, কিন্তু তারা থামলেন না এবং স্টেশনের দিকে রওনা হয়ে গেলেন। তারা সেখানে ট্রেন পেলেন না। এরপর তারা বাস স্ট্যান্ডের দিকে রওনা হলেন, কিন্তু সেখানেও কোনো বাস পেলেন না। ম্যানেজার বাস স্ট্যান্ডে জানালেন যে শাহজাহানপুরের জন্য এখন আর কোনো বাস যাবে না, সকালে যাবে। তারা হতাশ হয়ে হযরতের আস্তানে আগিয়ে অর্থাৎ পবিত্র ঘরের দিকে রওনা হলেন। হযরত তাদের যাওয়ার পর মাওলানা হাফিজুর রহমান সাহেব বললেন যে এই সমস্ত ব্যক্তিরা কিছুক্ষণ পর ফিরে আসবেন, তারা কোনো বাস বা ট্রেন পাবে না। কিছুক্ষণ পর বেশ পেরেশানি মাথা নিয়ে তারা ক্লান্ত হয়ে আবার হযরতের আস্তানায় ফিরে এলেন। তাদেরকে দেখে মাওলানা সাহেব হাসতে লাগলেন। হুজুর মুফতি আজম হিন্দ মৃদু হাসলেন এবং সবাইকে সাথে নিয়ে বসে খাবার খেলেন। আল্লাহ পাকের রহমত মুফতি আজম হিন্দের উপর বর্ষিত হোক এবং তার ওয়াসিলায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার তিন, খাদেমার কষ্টের প্রতি খেয়াল রাখা। বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরত আল্লামা মাওলানা মুফতি মুহাম্মদ শরীফুল হক আমজাদী রহমাতুল্লাহ তাআলা আলাইহির বয়ানের সারসংক্ষেপ হলো, আমি যখন মুফতি আজম হিন্দ হযরত আল্লামা মাওলানা মুস্তাফা রেজা খান রহমাতুল্লাহ তাআলার খিদমতে বেরেলি শরীফে উপস্থিত হলাম, তখন তিনি দারুল ইফতার দায়িত্ব আমার উপর সাপোর্ট করলেন। আমি দিনের বেলা মাসআলা মাসাইলের জবাব লিখতাম এবং এসার পর তাকে শোনাতাম। যেখানে সংশোধন করা দরকার মনে হতো তিনি তা সংশোধন করে দিতেন। এই মজলিস সাধারণত দুই তিন ঘন্টার হতো, কোনো কোনো সময় চার ঘন্টাও হয়ে যেত। ওই দিনগুলোর মধ্যে একবার তীব্র শীত ছিল। রুমে হযরতের জন্য কয়লার চুলা ছিল, কিছুক্ষণ পর সেটি ঠান্ডা হতে লাগলো। হঠাৎ তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন, আরো কয়লা থাকলে চুলাটি গরম থাকতো। আমি আওয়াজ করলাম, ভেতরের খাজিমাকে ডেকে কয়লা চেয়ে নি। তিনি বললেন, সারাদিন খেটে বেচারি হয়তো ঘুমিয়ে পড়েছে, হাক ওকে ডাকতে হবে না। আল্লাহ পাকের রহমত মুফতি আজম হিন্দের উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজয়ী খতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4, মুফতি আজম রহমাতুল্লাহ তাআলা আলাইহি সংশোধন করে দিলেন। হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আসি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি বরকতের জন্য নামের শুরুতে মোহাম্মদ যোগ করি। এতে মুফতি আজম হিন্দ মাওলানা মোস্তফা রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি সতর্ক করেন। তিনি বললেন, এখানে ইসমে রিসালাত অর্থাৎ মোহাম্মদ থাকা উচিত নয়। আমি সাথে সাথে আরজ করলাম, হুজুর, তাহলে মোহাম্মদ আব্দুল হাই নাম রাখার বিধান কি হবে? এর জবাবে হযরত বললেন, কোথায় আব্দুল হাই আর কোথায় গোলাম আসি। আল্লামা বললেন, এই জবাব শুনে আমি অবাক হয়ে গেলাম এবং হযরতের দিনী মাসায়েল সম্পর্কিত জ্ঞানের গভীরতা আমার অন্তরে খুব ভালো করে গেঁথে গেল। তিনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার কথায় এই দিক নির্দেশনা দিয়েছেন যে, যে নামের শুরুতে মোহাম্মদ শব্দ আনা হবে, যদি সেই নামের সাথে মোহাম্মদ শব্দের ব্যবহার সঠিক হয় তবে সেখানে মোহাম্মদ আনা সঠিক, যেমন মোহাম্মদ সাদেক। আর যদি নামের সাথে মোহাম্মদ শব্দের ব্যবহার সঠিক না হয় তবে শুরুতে মোহাম্মদ আনা সঠিক হবে না, যেমন মোহাম্মদ গোলাম হুসাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আব্দুল হাই, তাই মোহাম্মদ আব্দুল হাই বলা সঠিক। হাই আল্লাহ পাকের নাম এবং এর অর্থ হল জীবন্ত। আব্দুল হাই এর অর্থ হল আল্লাহ পাকের বান্দা। নিঃসন্দেহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বিশেষ বান্দা, কিন্তু গোলাম আসি নন, তাই মোহাম্মদ গোলাম আসি বলা অনুচিত। আল্লাহ পাকের রহমত মুফতি আজম হিন্দের উপর বর্ষিত হোক এবং তার ওসিলে আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজয় খাতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তথ্যমূলক ফতোয়া। প্রশ্ন, আব্দুল কাদির, আব্দুল কাদির, আব্দুর রাজ্জাক ইত্যাদি নামযুক্ত ব্যক্তিদের কাদির, কদির এবং রাজ্জাক বলে ডাকা কেমন? উত্তর, শাহজাদে আলা হযরত হুজুর মুফতি আজম হিন্দ মাওলানা মোহাম্মদ মোস্তফা রেজা খান রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই ধরনের নাম থেকে আব্দ শব্দটিকে আলাদা করে দেওয়া খুবই খারাপ এবং কখনো কখনো এটি নাজায়েজ ও গুনাহের কাজ হয়, কখনো কখনো এটি কুফরের কাছাকাছিও পৌঁছে যায়। কোন ব্যক্তিকে কাদির বলা জায়েজ? এই ক্ষেত্রে আব্দুল কাদিরকে কাদির বলে ডাকা খারাপ, কিন্তু কদির আল্লাহ পাকের নাম ছাড়া অন্য কাউকে বলা জায়েজ নেই, যেমনটি বাইজাবিতে রয়েছে। এবং যদি কারো নাম আব্দুল কুদ্দুস, আব্দুর রহমান, আব্দুল কাইয়ুম হয় তবে তাকে কুদ্দুস, রহমান, কাইয়ুম বলে ডাকা ঠিক তেমনই যেমন কারো নাম আব্দুল্লাহ হলে তাকে আল্লাহ বলা। এটি বলা খুবই ভয়াবহ কথা। বলি ইয়াযু বিল্লাহ, যার নাম আব্দুল কাদির তাকে আব্দুল কাদিরই বলা উচিত, যার নাম আব্দুল কাদির তাকে আব্দুল কাদিরই বলা জরুরি। আব্দুল কুদ্দুসকে আব্দুল কুদ্দুস, আব্দুর রহমানকে আব্দুর রহমান, আব্দুল কাইয়ুমকে আব্দুল কাইয়ুম এবং আব্দুল্লাহকে আব্দুল্লাহ বলাই ফরজ। এখানে আব শব্দটিকে বাদ দেওয়া অত্যন্ত গুরুতর হারাম ও কুফরি কাজ হবে। বলে ইয়াযু বিল্লাহ। নাম্বার 5, অতিরঞ্জন থেকে সতর্কতা। হুজুর মুফতি আজম হিন্দ মাওলানা মোস্তফা রেজা খান রহমাতুল্লাহ তাআলার পবিত্র মুখ থেকে সবসময় পরিমাপিত ও সঠিক কথাই বের হতো। তিনি যখনই কারো ইন্তিকালের খবর শুনতেন তখনই সঙ্গে সঙ্গে মাগফিরাতের দোয়ার জন্য হাত তুলে দিতেন। তার খিদমতে মারা যাওয়া ব্যক্তিদের বিষয়ে অনেক চিঠি পেশ করা হতো। অতিরঞ্জন এড়িয়ে চলার বিষয়ে তার একটি চমৎকার ঘটনা শ্রবণ করুন। একবার কারো শোকবার্তার চিঠির জবাব লিখতে হচ্ছিল। শাহজাদে আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি মুফতি মুজিবুল ইসলাম সাহেবকে বললেন, আপনি জবাব লিখে দিন, আমি স্বাক্ষর করে দিব। তাই মুফতি সাহেব জবাবে লিখলেন, আপনার চিঠির মাধ্যমে সাহেবজাদার ইন্তিকালের খবর পড়ে অনেক আফসোস হলো। হুজুর এই জবাব শোনার পরপরই বললেন, অনেক আফসোস তো হয়নি? হ্যাঁ, আফসোস হয়েছে। আল্লাহ পাকের রহমত মুফতি আজম হিন্দের উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজয় খতামিন নবীগিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল, ইনি ছিলেন আল্লাহর ওলি এবং রাসূলের সত্যিকার আশিক। কথা বলা ও লেখার ক্ষেত্রে তিনি অনেক সতর্কতা অবলম্বন করতেন। মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি 3 বার হজ করার এবং মদিনা শরীফ জিয়ারত করার সৌভাগ্য লাভ করেছিলেন। শেষবার উপস্থিত হওয়ার সময় তিনি মক্কায় পাক হারামাইনের সেসব উলামায়ে কিরামের সাথেও সাক্ষাৎ করেছিলেন যারা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহির সময় হারামাইনে তাইয়িবাইনে সাক্ষাতের সৌভাগ্য পেয়েছিলেন। তিনি তার একটি কালামে লিখেছেন, খোদা খায়ের সে লায়ে ও দিন ভি নুরি মদিনে কি গলিয়া বুহারা করুমে মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার নাতিয়া শায়রি অর্থাৎ নাত কবিতা। শাহজাদা আলা হযরত মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি উত্তরাধিকার সূত্রে নাতিয়া শায়রি বা নাত রচনার এক চমৎকার অংশ পেয়েছিলেন। তিনি আল্লাহ পাকের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো নাত এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহু আলাইহিমের প্রশংসায় মানকাবাত লিখেছেন। তার কালামে অর্থাৎ কবিতায় শরীয়ত এবং বিষয় ভিত্তিকের কোন ত্রুটি নেই। তিনি নিজেই তার একটি রুবাইতে অর্থাৎ চার লাইনের কবিতা বলেছেন, গুলহায়ে সানা সে মেহকতি হুই হার সকামে শরী সে হ্যায় মুনাজ্জা আশআর দুশ্মন কি নজর মে ইয়ে না কাট কে কিউ কর হ্যায় ফুল মগর হ্যায় চশমে আদা মে খার। তার রহমতুল্লাহ তাআলার লেখা নাতের বইয়ের নাম সামানে বখশিস। এটি পড়া শোনা এবং বোঝার মতো একটি বই। মাকতাবুল মদিনাও এটিকে অত্যন্ত সুন্দরভাবে ছাপিয়েছে। দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে এই সংকলনটি বিনামূল্যে ডাউনলোড করে পড়তে পারবেন। উফাত শরীফ। হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি সবসময় মসজিদে নামাজ আদায় করতেন, কিন্তু উফাত শরীফের একদিন আগে প্রথম বুধবার জোহর এবং আসরের নামাজের জন্য যখন তিনি মসজিদে পৌঁছাতে পারলেন না, তখন মানুষের মনে এই আশঙ্কা দর্পণ শুরু হল যে তার শারীরিক অবস্থা হয়তো বেশি খারাপ হয়ে গেছে। শেষ রাতে তিনি এশার নামাজ বিছানাতেই আদায় করলেন। এরপর সবাই পর্দা টেনে দিলেন এবং তিনি নীরবে চোখ বন্ধ করে শুয়ে পড়লেন যাতে তার নিয়মিত আমলগুলো সম্পন্ন করতে পারেন। বৃহস্পতিবার রাত যখন অর্ধেক কেটে গেল তখন তিনি চোখ খুললেন, বড় ধৈর্যের সাথে বিষণ্ন মুখগুলোর দিকে তাকালেন এবং ওসিয়ত করে বললেন, সুন্নতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর প্রতিটি পরিস্থিতিতে আমল করাই হল মুক্তি ও সফলতার পথ। তারপর কিছু সময় পর আবার বললেন, প্রতিটি কঠিন অর্থাৎ মুসিবতের সময়ে হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল পড়তে থাকবে। এই দুটি ওসিয়তের পর সূরা আল মুলক তিলাওয়াত করলেন, এরপর আয়াতুল কুরসি পড়লেন এবং কালিমায়ে তৈয়বা পাঠ করতে করতে ইন্তিকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 14 মুহররম শরীফ 1402 হিজরি মোতাবেক 12 নভেম্বর 1881 সালে ইন্তিকালের সময় ঘড়িতে একটা বেজে 40 মিনিট ছিল। ইন্তিকালের সময় বিছানায় মুহাম্মদের আকৃতিতে শুয়েছিলেন। গোসল, জানাজার নামাজ এবং দাফন। জুমার দিন 14 মুহররমুল হারাম 1402 হিজরি 13 নভেম্বর 1981 সাল সকাল 8টায় গোসল দেয়া হল। হযরতে সাইয়্যিদা মাওলানা সৈয়দ মুখতার আশরাফ রহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জানাজার নামাজ পড়ান। এই জানাজা ভারতের বেরেলি শরীফের ইসলামিয়া ইন্টার কলেজে হয়। এতে লাখ লাখ মুসলমান অংশ নেন। এরপর তাকে তার পিতা আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলের বাম পাশে দাফন করা হয়। আল্লাহ পাকের রহমত মুফতি আজম হিন্দের উপর বর্ষিত হোক এবং তার ওসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহলে সুন্নতের চারজন আলিমে দ্বীনের মন্তব্য বর্ণনা করা হল। নম্বর 1, হুজুর হাফিজে মিল্লাত আল্লামা হাফিজ আব্দুল আজিজ রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সাধারণত মানুষ নিজের শহরে বেশি সম্মান ও জনপ্রিয়তা পায় না, কিন্তু হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলা আলাইহি নিজের শহরে যে সম্মান ও জনপ্রিয়তা পেয়েছেন তার কোন তুলনা হয় না। নম্বর 2, হুজুর মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা মোহাম্মদ হাবিবুর রহমান রাজভি উড়িসি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, এই যুগে তার অর্থাৎ হুজুর মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার ব্যক্তিত্ব হল ফকিদুল মিসাল অর্থাৎ অতুলনীয়। বিশেষ করে ফতোয়া প্রদানের ক্ষেত্রে এমনকি দৈনন্দিন কথাবার্তাতেও তিনি যেই পরিমাণ সতর্ক, পরিমাপিত অর্থাৎ উপযুক্ত শব্দ এবং বিধি নিষেধ ব্যবহার করেন তা থেকে জ্ঞানীরা অনন্য আনন্দ লাভ করে। নম্বর 3, জামানার গজ্জালি হযরত আল্লামা সাইয়েদ আহমদ কাজিমী শাহ সাহেব রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, সৈয়দি মুফতি আজম হিন্দ রহমাতুল্লাহ তাআলার শান বা মর্যাদা এই সত্য থেকে স্পষ্ট যে তিনি আহলে সুন্নতের ইমাম মুজাদ্দিদের দীন ও মিলাদ মাওলানা শাহ আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলার কলিজার টুকরা এবং সঠিক উত্তরাধিকারী হওয়ার পাশাপাশি সন্তান বাবার গোপন রহস্য বা প্রতিচ্ছবি হয় এর সত্য প্রতিধ্বনি। নম্বর 4, খলিফায় আলা হযরত সৈয়দে কুতুবে মদিনা হযরত শাহ জিয়াউদ্দিন আহমদ মাদানী রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, মুফতি আজম হিন্দ হলেন মুফতি আজম আলা হযরত। তিনি সিদ্দিকিয়াতের অর্থাৎ সত্যবাদীদের সর্বোচ্চ মর্তবায় অধিষ্ঠিত। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া বলেন, আহলে সুন্নতের মুকুটমণি শাহজাদা আলা হযরত হুজুর মুফতি আজম হিন্দ মাওলানা মোস্তফা রেজা খান নুরি রাজভী রহমাতুল্লাহ তাআলা আলাইহি দারুল উলুম মনজারে ইসলাম বেরেলি শরীফের একজন মহান আলিম, বিভিন্ন জ্ঞানে পারদর্শী মুফতি ইসলাম, মহান ধর্মতত্ত্ববিদ, বিভিন্ন কিতাবের লেখক, ইসলামের কবি এবং একজন বিখ্যাত আধ্যাত্মিক গুরু ছিলেন।
অন্য এক স্থানে তিনি বলেন, হুজুর মুফতি আজম হিন্দ মাওলানা মুস্তফা রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহির সুযোগ্য পুত্র ও উত্তরসূরি ছিলেন এবং তিনি একজন আল্লাহর ওলি ও আশিকে রাসূলের পুত্র আশিকে রাসূল ছিলেন। আমির আহলে সুন্নাত মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাইহির শানে একটি মানকাবাদ অর্থাৎ প্রশংসামূলক কবিতা লিখেছেন, যা তার নাতিয়া কিতাব ওয়াসাইলে বখশিশে দেখা যেতে পারে। সেই মানকাবাদের শেষ চরণে তিনি বিনম্রতার সাথে লিখেছেন, কাশ নূরি কে সগো মে হো শুমার ইয়ে তমন্নায়ে দিলে আত্তার হ্যায় সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।